বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 14 মার্চ, 29 ফাল্গুন এবং ফার্সি 23 এসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। মার্কিন পরাশক্তির পতনোন্মুখ অবস্থা সম্পর্কে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর স্বীকারোক্তি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং আজ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। বাংলাদেশে নদী দখল মুক্ত করার আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই, ফলে দেশটি হারাতে বসেছে তার নদীমাতৃক খেতাব। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। তারপর থাকবে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পশ্চিমে নিষেধাজ্ঞা বানচাল করতে ভিকটিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি, বেলারুশের প্রেসিডেন্টকে ইরানের সর্বোচ্চ নেতা। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে তথ্যমন্ত্রীর আশাবাদ, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো সংলাপ করবে না বলে সাফ জানিয়ে দিল বিএনপি। এবং বাংলার মানুষ তৃণমূলকে বহিষ্কার করবে রাজ্য থেকে, এমপি শামিক লাহিড়ির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, আমেরিকা ও পশ্চিমা দেশগুলো যেসব দেশকে শত্রু বিবেচনা করে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, সেসব দেশের উচিত ঐক্যবদ্ধ হওয়া এবং সম্মিলিতভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করে দেওয়া। ইরান সফররত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ইরান এবং বেলারুশের মধ্যে অভিন্ন ক্ষেত্রের কথা তুলে ধরে সর্বোচ্চ নেতা বলেন, দুই দেশই বলদর্পী শক্তি আমেরিকার নিষেধাজ্ঞার শিকার। যেসব দেশ আমেরিকা ও পশ্চিমার শক্তির নিষেধাজ্ঞার শিকার, তাদের উচিত অভিন্ন জোট গড়ে তোলা এবং নিষেধাজ্ঞার অস্ত্রকে সমূলে ধ্বংস করা। আমরা বিশ্বাস করি অভিন্ন জোট গঠনের মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞা নস্যাৎ করা সম্ভব। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি উপস্থিত ছিলেন। সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমাদের অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আমাদের দেশের নানা ক্ষেত্রে চোখ ধাঁধানো অনেকগুলো উন্নতির সুযোগ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, ওষুধ ও বায়োলজি, পরমাণু কর্মসূচি এবং ন্যানো টেকনোলজি। ইরান এবং বেলারুশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ সহযোগিতা রোডম্যাপের ব্যাপারে দুদেশ একমত হয়েছে। এই রোডম্যাপের আওতায় দুই দেশ পরিবহন, কৃষি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করবে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দুদিনের সফরে ইরান আসার পর এই রোডম্যাপ নিয়ে তেহরান ও মিনস্ক সমঝোতায় পৌঁছাল। এ সময় দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। ইরান এবং বেলারুশ সম্পর্কের তিন দশক পূর্তি উদযাপন করছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ $10 কোটি তোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। গত 17 বছরের মধ্যে বেলারুশের প্রেসিডেন্টের এটি হল প্রথম সফর। এ নিয়ে বেলারুশের তিনজন প্রেসিডেন্ট এ পর্যন্ত ইরান সফর করেছেন। ইরান এবং বেলারুশের মধ্যে চমৎকার ও জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যার প্রেক্ষাপটে দুদেশের মধ্যে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা সই হয়। বেলারুশের সরকারি কর্মকর্তারা ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদার হিসেবে মনে করে। ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার বিষয়ে গত শুক্রবার যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। চীনের রাজধানী বেইজিংয়ে এই চুক্তি সই হয় এবং এক্ষেত্রে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে টেলিফোন করে চুক্তিকে স্বাগত জানান। এ সময় দুই মন্ত্রী ইরান ও রাশিয়ার মধ্যে সই হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা বাস্তবায়নের বিষয় নিয়েও কথা বলেন। এছাড়া ইরান, রাশিয়া, তুরস্ক এবং সিরিয়ার মধ্যকার আসন্ন বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। ওই বৈঠকে সিরিয়া এবং তুরস্কের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানের বিষয় নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হবে। তুরস্ক, সিরিয়া এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে দামেস্ক এবং আঙ্কারার মধ্যকার দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা চালাবেন। যদি প্রয়োজন হয় তাহলে রাষ্ট্রপ্রধানরা বৈঠকে মিলিত হবেন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল তেহরানে জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গের সাথে বৈঠকে একথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত আরব দেশ ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে আন্ত ইয়েমেনি আলোচনাকে সমর্থন জানায় তেহরান। হ্যান্স গ্রুনবার্গের সাথে ওই বৈঠকে আমির আবদুল্লাহ ইয়েমেনে যুদ্ধবিরতি অব্যাহত রাখা সহ দেশটির উপর সৌদি নেতৃত্বাধীন অবরোধের অবসান প্রচেষ্টার প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো সংলাপকে ইরান স্বাগত জানায়। শীর্ষ এই ইরানি কূটনীতিক জাতিসংঘ মহাসচিবের পদক্ষেপের প্রশংসা করেন। সেই সঙ্গে ইয়েমেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাঁর পক্ষ থেকে বিশেষ দূত নিয়োগেরও প্রশংসা করেন আমির আবদুল্লাহিয়ান। জাতিসংঘের বিশেষ দূত তার পক্ষ থেকে ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সংস্থার প্রচেষ্টাকে সমর্থনের জন্য ইরানের প্রতি আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে বাংলাদেশের তথ্যমন্ত্রীর আশাবাদ। অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো সংলাপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপি কোনো সংলাপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। ফখরুল বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন না, তাই তার সঙ্গে কোনো সংলাপ করবে না বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না জেনেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের পায়তারা করছে তারা, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল।
এতই যদি উন্নয়ন করে থাকেন, এতই যদি জনগণের ভালোবাসা থাকে, আপনি রিজাইন করেন, একটা কেয়ারটেকার গভর্নমেন্টকে দায়িত্ব দেন, নির্বাচন করেন, যে আসবে ক্ষমতায় আমরা মাথা পেতে নিয়ে যাবো। ওবায়দুর রহমান কালকে বলছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট চিন্তাও করবেন না, এতে এখন আর চলবে না।
এদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, আশা করি সেখানে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। ডক্টর কামাল হোসেন সাহেবকে তারা হায়ার করেছিলেন, কামাল হোসেন সাহেব হায়ারে খেলতে গিয়ে ভালো খেলেন নাই এবং সেখানে মাত্র 60টি আসন বিএনপি পেয়েছিল।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের বান্দরবানের রুয়াংছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর টহল দলের উপর কুকি চীন ন্যাশনাল আর্মি বা কেএন এর অতর্কিত গুলিবর্ষণে এক সেনা সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় শিশু দিবস 2023 ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের উদ্দেশ্যে যাওয়া দলের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যদের উপর রোববার আনুমানিক বেলা একটায় সশস্ত্র সন্ত্রাসী দল কেএন এ অতর্কিত গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিমুদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং দুই সেনা সদস্য আহত হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি অন্যায় করলে আমার গালে দুটো চড় মারলেও আমি কিচ্ছু মনে করব না যদি আমি দোষী হই। তিনি আজ বিকেলে আলিপুর বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় করিনি। আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি, তাহলে আমরা তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। এদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে এমপি শামিক লাহিড়ি বলেছেন, বাংলার মানুষ তৃণমূলকে বহিষ্কার করবে রাজ্য থেকে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম নেতা ও সাবেক এমপি শমিক লাহিড়ি বলেছেন, বাংলার মানুষ তৃণমূলকে বহিষ্কার করবে রাজ্য থেকে, তারই প্রস্তুতি চলছে। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে দুই তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে ওই মন্তব্য করেন।
বহিষ্কারের কোনো মূল্য আছে নাকি? আরাবুল ইসলামকে একসময় বহিষ্কার করেছিল, তারপরে তো আবার এমএলএ টিকিট দিয়েছিল, আবার দুজনকে যে বহিষ্কার করলো না, তার কারণ তারা কারোর নাম বলে দিলে ওখানে বিপদ হয়ে যাবে। যদিও মাথাদের নাম বললেও তো সিবিআই কিছু ব্যবস্থা নিতে পারছে না, কারণ ওখানে দিল্লিতে বোঝাপড়া হয়ে আছে।
সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে তাদের একের পর এক আর্থিক দুর্নীতির কথা প্রকাশ্যে এসেছে। গ্রেপ্তার হওয়ার পাঁচ দিনের মাথায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল। অন্যদিকে গ্রেপ্তার হওয়ার প্রায় দেড় মাস পরে আজ কুন্তল ঘোষকেও বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আজ রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মুখপাত্র শশী পাজা বলেছেন, তৃণমূল কখনোই দোষীদের সমর্থন করেনি, বরং তারা চায় এই দুর্নীতির তদন্তে গতি আসুক, দ্রুত এর সমাধান হোক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বাখমুত সহ পূর্বাঞ্চলীয় অন্য শহরগুলোর যুদ্ধের ফলাফলের উপর। সোমবার রাতে এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জেলেনস্কি বলেন, বাখমুত সহ পূর্বাঞ্চলীয় অন্য যুদ্ধক্ষেত্রগুলোতে রাশিয়ার সেনাদের ধ্বংসের মাধ্যমেই ইউক্রেনের ভবিষ্যৎ টিকে থাকবে। গত কয়েকদিন ধরে যখন বাখমুত নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে, তখন তিনি একথা বললেন। পতনের মুখে থাকার পরও ইউক্রেনের সেনারা বাখমুটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, যদিও শহরটির বেশিরভাগ এলাকা এখন রাশিয়ার দখল। দোনেস্ক অঞ্চলের এই বড় শহরটি ছাড়াও আরও বেশ কয়েকটি শহরকে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের অবস্থা খুবই কঠিন ও কষ্টদায়ক, আমাদেরকে অবশ্যই শত্রুদের সামরিক শক্তিকে ধ্বংস করতে হবে। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া আরও তিন মাসের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আজ রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা গুরুস্কো একথা জানান। বিশ্বব্যাপী খাদ্য সংকটের ভয়াবহতা চিন্তা করে রাশিয়া এই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে, তবে দেশটির সার ও খাদ্যশস্য রপ্তানির উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় মস্কো মোটেই সন্তুষ্ট হতে পারেনি বলে রুশ মন্ত্রী জানান। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে খাদ্যশস্যের সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশচুম্বী হয়ে পড়ে। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়। গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ বা BSGI নামের এই চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই চুক্তির আওতায় ইউক্রেন থেকে 2,41,00,000 টনেরও বেশি শস্য রপ্তানি করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করেছে যে বিশ্বে ওয়াশিংটনের প্রভাব কমে যাচ্ছে এবং ইরান, চীন ও রাশিয়া সহ অন্য শক্তিগুলোর প্রভাব ক্রমেই বাড়ছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করেছে যে বিশ্বে ওয়াশিংটনের প্রভাব কমে যাচ্ছে এবং ইরান, চীন ও রাশিয়া সহ অন্য শক্তিগুলোর প্রভাব ক্রমেই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক গোয়েন্দা এন্টারপ্রাইজ বা DIE এর এক গোপন প্রতিবেদন বা নথিতে বলা হয়েছে, বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমেই হেরে যাচ্ছে। সামরিক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করা সত্ত্বেও ওয়াশিংটন তার কৌশলগত লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হচ্ছে বলে ওই নথিতে উল্লেখ করা হয়েছে। যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করে সেসব দেশকে ধ্বংস করতে অভ্যস্ত মার্কিন সরকার, কিন্তু বড় শক্তিগুলোর ক্ষেত্রে ওয়াশিংটন তা করতে পারছে না মোটেই। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন সরকারের কৌশলগত ব্যর্থতার কারণ হল দেশটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনার পরিবর্তে তার নীতি পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের আশ্রয় নিয়ে থাকে। বাইডেন সরকারের ক্রমাগত ব্যর্থতার পেছনেও গোয়েন্দা ব্যর্থতাই দায়ী বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নীতি নির্ধারকদের চাঙ্গা রাখতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রতারণাময় প্রতিবেদন দাখিল করে থাকে। এভাবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্ব পরিস্থিতি বুঝতে ব্যর্থ হচ্ছে এবং বিশ্ব পরিস্থিতিকে তাদের নিজের মতো করে তুলে ধরছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্ব অঙ্গনে কোনো গতিশীল পরিবর্তন আনতে পারছে না মার্কিন নেতৃবৃন্দ। অন্যদিকে চীন, রাশিয়া ও ইরান নতুন সুযোগগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যাতে মার্কিন সুযোগ সুবিধা ও হাতগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের অনুগত কোনো কোনো দেশ এখন স্বাধীন চেতা হয়ে উঠছে, যেমন চীনের সঙ্গে ক্রমেই সম্পর্ক জোরদার করছে সৌদি আরব এবং বাইডেন সরকার তেলের দাম নির্ধারণের বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে বাগে আনতে ব্যর্থ হয়েছে। মার্কিন সরকারের প্রতিদ্বন্দ্বীরা দেশটির উপর ও দেশটির মিত্র শক্তিগুলোর উপর প্রায় সাইবার হামলা চালাতেও সক্ষম হচ্ছে। মোট কথা, মার্কিন নেতৃত্বের অযোগ্যতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে তার প্রতিদ্বন্দ্বী সরকারগুলোর মোকাবেলা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আজ আন্তর্জাতিক নদীকৃত দিবস। বাংলাদেশে নদী দখল মুক্ত করার আইন থাকলেও বাস্তবে প্রয়োগ নেই। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নদীমাতৃক বাংলাদেশের নদ নদী করুণ দশায় পতিত হয়েছে।
বহু নদী চিরতরে হারিয়ে গেছে। জীবিত নদীর অনেকগুলোই এখন অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 100টি নদী হারিয়ে গেছে। একসময় বাংলাদেশে 700 নদী ছিল, এখন 405টির অস্তিত্ব থাকার কথা উঠে আসছে বিভিন্ন গবেষকদের আলোচনায়। এসব নদীও দখলে দূষণে রুগ্ন প্রায়। ঢাকার চারপাশের নদীগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়। মনুষ্য সৃষ্ট দূষণের কারণে নাব্যতা হারিয়েও এসব নদী মরে যাচ্ছে। শুধু রাজধানী ঢাকার আশপাশের চিত্রই নয়, দেশের উত্তরাঞ্চলের নওগাঁ, সিরাজগঞ্জ, রাজশাহী, দক্ষিণের বরিশাল, মাদারীপুর, খুলনা কিংবা সিলেট ফেনের চিত্র প্রায়ই এক। এ কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
দখলের একটা মহোৎসব চলছে, সেইটা যদি আমরা রোধ করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে নওগাঁর যে ছোট যমুনা এটা খালে রূপান্তরিত হবে।
নদীটাকে জরিপ করতে হবে, করে যারা অবৈধভাবে দখল করছে তাদের উচ্ছেদ করতে হবে, কিন্তু এই পদক্ষেপগুলো প্রশাসন নিচ্ছে না।
গবেষকদের মতে প্রতি বছর গড়ে 10টি নদীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। সহজেই বোঝা যাচ্ছে বাংলাদেশের নদীমাতৃকতা বিশ্বনটি হারিয়ে যেতে বসেছে খুব শিগগিরই। স্থানীয় নদী গবেষকরা বলছেন নদী দখল হচ্ছে দুভাবে, ভূমিদস্যুদের প্রকোপে নদী ভরাট করে স্থাপনা তৈরি এবং বর্জ্য ও শিল্প বর্জ্য সঠিক ব্যবস্থাপনার অভাবে নদীতে ফেলা হচ্ছে।
নদী হচ্ছে প্রকৃতির মতো, নদী মায়ের মতো, নদী না থাকলে আমরাও থাকবো না।
ফেলা যে বর্জ্য এবং ছাই
এমন বাস্তবতায় 14 মার্চ বাংলাদেশেও আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হচ্ছে। 1998 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে সারা বিশ্বে। এবারে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রতিপাদ্য নদীর আইনি অধিকার। এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন পাবার চেয়ারম্যান আবু নাসের বলেন, নদী রক্ষা আন্দোলনের ফলে আইনি অনেক কিছু সংযুক্ত ও উন্নত করা হলেও মাঠ পর্যায়ে নদী রক্ষা করা আইনের কোনো বাস্তবায়ন নেই।
আইনের দিক থেকে অনেক আগায় গেছে, কিন্তু আইন বাস্তবায়নের দিক থেকে যদি বলেন তাহলে এটা পরিবর্তনটা খুবই ইনসিগনিফিকেন্ট।
আশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
হাজার হাজার বছর ধরে পশ্চিম এশিয়ার উত্তরাঞ্চলের পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা নদীর পানি দক্ষিণের অঞ্চলগুলোকে সমৃদ্ধ করেছে। নদী কেন্দ্রিক মানব বসতি গড়ে উঠেছে এবং বহু সভ্যতার জন্ম হয়েছে। এ অঞ্চলের নদী ও পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে তুরস্ক, এবং এসব নদী দক্ষিণের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে। কৃষি শিল্প সবকিছুই এ পানির উপর নির্ভরশীল। বলা যায় এ অঞ্চলের জাতি ও সভ্যতাগুলোর অস্তিত্বের সঙ্গে নদীর পানির সম্পর্ক রয়েছে।
তবে এই পানি সরবরাহের ক্ষেত্রে তুরস্কের সাম্প্রতিক ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা জোরদার হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পৃথিবীর কিছু দেশ পানি সংকটকে অপব্যবহার করে পাহাড় থেকে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ভূমিতে ব্যবহার করছে, তবে একই সাথে তারা অন্য দেশকে এই মিষ্টি পানির ব্যবহার থেকে বঞ্চিত করার চেষ্টা করে, যা খুবই অমানবিক। কেননা এতে করে ভাটি অঞ্চলের দেশগুলোর শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক অসংখ্য পাহাড় ও নদীতে ভরপুর। দজলা, ফোরাত, আরাস ও আরভানদের মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎসভূমি হচ্ছে তুরস্ক। এই নদীগুলো তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মুসলিম দেশগুলোর বিশাল জনপদের শিল্প, কৃষি ও বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত বেশ ক বছর হল পশ্চিম এশিয়া সহ বিশ্বব্যাপী পানি সংকট দেখা দিয়েছে। তুরস্ক সরকার নদীগুলোর উপর একতরফাভাবে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথ বদলে দিয়েছে। তুরস্কের কর্মকর্তারা চাইছেন দজলা, ফোরাত, আরাস ও আরভান নদীর পানি দেশের অভ্যন্তরেই ব্যবহার করতে। একদিকে দজলা নদীতে তুরস্কের বাঁধ নির্মাণ প্রকল্প, অন্যদিকে বৃষ্টির স্বল্পতার কারণে গত কয়েক বছরে ইরাকে মারাত্মক পানি সংকট দেখা দিয়েছে।
তুরস্ক সরকার দজলা ও ফোরাত নদীর উজানের এলাকায় পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার জন্য দক্ষিণ পূর্ব আনাতোলিয়া এলাকার নদীগুলোর উপর এ পর্যন্ত 22টি বাঁধ ও গ্যাপ প্রকল্প নামে পরিচিত 19টি জল প্রকল্প নির্মাণ করেছে। এর ফলে ইরাক ও সিরিয়ার নদীর পানি অনেক শুকিয়ে গেছে এবং এর ধ্বংসাত্মক প্রভাব পড়েছে ওই অঞ্চলের জনগণ ও ভূ প্রকৃতির উপর। ইরাকের কর্মকর্তারা বহুবার বলেছেন দজলা ও ফোরাতের মতো আন্তর্জাতিক নদীর পানি ন্যায়ভিত্তিক বণ্টনের বিষয়ে যদি তুরস্কের সঙ্গে কোনো সমঝোতা না হয় তাহলে ইরাকে মারাত্মক পানি সংকট দেখা দেবে এবং এর ফলে ইরাকের কৃষি ও খাবার পানির পরিমাণ 54% হ্রাস পাবে, যা কিনা তাদের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। উল্লেখ্য, দজলা ও ফোরাত নদীর পানি তুরস্ক থেকে শুরু করে ইরাক ও সিরিয়ার উপর দিয়ে 2,800 কিলোমিটার পথ অতিক্রম করে তা পারস্য উপসাগরে গিয়ে মিশেছে।
ইরাক ও সিরিয়ার কর্মকর্তারা সম্প্রতি এক বৈঠকে পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য ঐক্যবদ্ধ অবস্থান নিতে সম্মত হয়েছে। এর আগে তুরস্কের কর্মকর্তারা ওই দুই দেশের কর্মকর্তাদের প্রতিবাদ উপেক্ষা করায় গত বছর অক্টোবরে দামেস্কে ইরাক ও সিরিয়ার বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং নদীর পানি আটকে দেওয়ার তুর্কি পদক্ষেপের পরিণতির বিষয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বৈঠকে ইরাকের পানি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বিবৃতিতে পানির অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে ইরাক ও সিরিয়ার গুরুত্ব আরোপের কথা উল্লেখ করে বলেছেন, এই দুই দেশের সহযোগিতা পানি আদায় ও এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারবে। দামেস্ক ও বাগদাদ দজলা ও ফোরাত নদীর পানির প্রবাহ কমিয়ে দেওয়ার তুর্কি পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছে, এতে করে এ অঞ্চলের ভূ প্রকৃতি ও জীববৈচিত্র বিরূপ প্রভাবের সম্মুখীন হচ্ছে। দুই দেশই অভিযোগ করেছে নদীর ওপর তুরস্কের বাঁধ নির্মাণের ফলে নদীর উজানের বিশাল এলাকা জুড়ে মরুকরণ শুরু হয়েছে এবং আবহাওয়ায় পরিবর্তন এসেছে।
এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানও তুরস্কের গুরুত্বপূর্ণ আরাস নদীর উপর বাঁধ নির্মাণ পরিকল্পনার তীব্র সমালোচনা, একে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ইরান ও আর্মেনিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের 17তম বৈঠক শেষে ইরানের জ্বালানি বিষয়ক মন্ত্রী আলি আকবর মেহরানিয়ান সাংবাদিকদের বলেছেন, এই নদীর সাথে কয়েকটি দেশ সংযুক্ত থাকলেও এ দেশগুলোর সাথে কোনো সমন্বয় না করেই তুরস্ক সরকার বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বাঁধ নির্মাণ ও পানি বণ্টনের বিষয়ে এ দেশগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানান। কেননা তুরস্ক যেভাবে বাঁধ নির্মাণ শুরু করেছে তাতে আরাস নদীতে বিপর্যয় সৃষ্টি হতে পারে।
পর্যবেক্ষকরা বলছেন, ইরান, ইরাক ও সিরিয়া এমন সময় অভিন্ন নদীগুলোর উপর তুরস্ক সরকারের বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদ জানিয়েছে, যখন আরাস নদীর সাথে যুক্ত আজারবাইজান সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। কারণ তুরস্কের সঙ্গে আজারবাইজানের আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ক খুবই ভালো। এ অবস্থায় আজারবাইজান কোনো প্রতিবাদে যেতে চায় না, যাতে ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয়। বিশেষজ্ঞরা তুরস্কের ব্যাপারে আজারবাইজান সরকারের এ নীতি অবস্থানকে আরাস নদীর সাথে যুক্ত আজারবাইজান সহ এ অঞ্চলের অন্য দেশের সরকার ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে করেন। অথচ আরাস নদীতে বেআইনিভাবে তুরস্কের বাঁধ নির্মাণের ফলে আগামীতে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আজারবাইজান।
ইরান তুরস্কের বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদ জানিয়েছে। ইরানের সংসদে মাহবাদ এলাকার প্রতিনিধি জালাল মাহমুদ জাদে বলেছেন, তুরস্কের এ পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়, কেননা এতে করে ইরানের অংশেও মারাত্মক পানি সংকট দেখা দেবে। ইরাকের কর্মকর্তারাও বলেছেন, তুরস্কের বাঁধ নির্মাণের ফলে দজলা ও ফোরাত নদী পানির এরই মধ্যে শুকিয়ে গেছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এছাড়া পানির অভাবে ধুলাবালি উড়ে পরিবেশ বিপর্যয় ঘটছে। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরে তুরস্ক সরকার ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে অসম সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এরই অংশ হিসেবে তুরস্ক বাঁধ নির্মাণ করে পানি অস্ত্র ব্যবহার করছে, যাতে ওই দেশগুলোর কাছ থেকে সুবিধা আদায় করে নেওয়া যায়। রজব তাইয়েব এরদোগান নিজেকে মুসলিম দরদ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তবে পানি বন্ধ করে দিয়ে বিশাল এই মুসলিম ভূখণ্ডকে শুকিয়ে মারার চেষ্টা করছে, যা কিনা খুবই অমানবিক ও বর্বরতা।
শ্রোতা বন্ধুরা, তুরস্কের বাঁধ নির্মাণের ফলে দক্ষিণের বিশাল এই মুসলিম ভূখণ্ডের পরিবেশ বিপর্যয় সম্পর্কে বিশেষ আলোচনা শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। 14 মার্চ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতি, নতুন উদ্ধার 58 লাখ টাকা, মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার 3। প্রথম আলো, কারো কাছে ভিক্ষা চাই না, ন্যায্য অধিকার চাই, বললেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে সরকার, মির্জা ফখরুল নয়া দিগন্ত। সমকালের শিরোনাম, রপ্তানির আড়ালে 4 প্রতিষ্ঠানের 380 কোটি টাকা পাচার। সমালোচনার মুখে অপুর মামলা থেকে সরে দাঁড়ালেন কামরুল, মানব জমিন। কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম,
নন্দীগ্রামের ময়দানে তৃণমূল বিজেপি বাগ যুদ্ধ মমতা মনে করালেন 14 মার্চের সেই কালো দিন। আনন্দবাজার পত্রিকা, জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালাল এনআইএ সংবাদ প্রতিদিন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে ফের হাইকোর্টে বিরোধী দলনেতা পুবের কলম, দেশে দরিদ্র কত সরকার জানে না, গণশক্তির খবর। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বিএনপির অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু বিএনপি তো বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। তাহলে এর মীমাংসা কিভাবে হবে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের বেশি, কিন্তু মুশকিল হয়েছে এবং এটি খুব দুঃখজনক যে আজ পর্যন্ত আমরা একেবারে সুনির্দিষ্ট একটি অবস্থানে আসতে পারলাম না যে আমাদের নির্বাচন ব্যবস্থা কি হবে। মাঝে একটু সমাধান হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার অধীনে বেশ কয়েকটি নির্বাচন হয়েছিল। তা নিয়ে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি অভিযোগ অনুযোগ বাদ দিয়ে বড় রকমের কোনো সংকট ছিল না, কিন্তু 2006 সালে যে সংকট তৈরি হলো তারপর থেকে বাংলাদেশ মারাত্মকভাবে খাদের ভেতরে পড়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে। বিগত দুটি নির্বাচনে মারাত্মক রকমের অনিয়ম হয়েছে, এ নিয়ে মোটামুটি সব পক্ষ থেকে স্বীকার করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও এ নিয়ে নানা রকমের কথা বলেছে, ঐক্যজোটের নেতারা কথা বলেছেন। যে জাতীয় পার্টি ঐক্যজোটের একটি বিরাট বড় অংশ, সেই জাতীয় পার্টির পক্ষ থেকে এইরকম বলা হয়। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা ঠিক মতো জানেন, কারণ নির্বাচনের আগে তাদের দলের প্রধানের নির্দেশ অনুযায়ী তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। তো এই সমস্ত প্রেক্ষাপটে এখন বিএনপি আগামী নির্বাচনের জন্য খুব শক্ত অবস্থানে রয়েছে। তারা নির্বাচন করবে, কিন্তু নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেটি তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক আর অন্য যে কোনো নামে হোক, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। এই সময় আমরা আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন প্লেয়ারকে দেখছি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে। ইউরোপীয় ইউনিয়ন তারা যে কথা বলেছে তার মানে হচ্ছে যে তারা বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, সেক্ষেত্রে সরকার কিছুটা চাপে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
জনাব সিরাজুল ইসলাম, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তেহরান সফররত বেলারুশের প্রেসিডেন্টকে বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে ভিকটিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আপনার কি মনে হয় এসব দেশ ঐক্যবদ্ধ হবে?
আমি মনে করি সর্বোচ্চ নেতা খুবই যুক্তিপূর্ণ, সঠিক কথা বলেছেন এবং এই পথ যদি অনুসরণ করে তাহলে সত্যিকার অর্থেই বিশ্বে একটা নতুন রাজনৈতিক দৃশ্যপট তৈরি হতে পারে। আমি যতদূর জানি নিষেধাজ্ঞার কবলে থাকা যে সমস্ত দেশ রয়েছে তাদের ভিতরে আমি মনে করি যে ইরান একরকমের নেতা বটে। ইরানের উপরে দীর্ঘদিন থেকে নিষেধাজ্ঞা বহাল রয়েছে, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরান এই সমস্ত নিষেধাজ্ঞা নানা কায়দায় মোকাবেলা করে উপেক্ষা করে ম্যানেজ করে আজকের এই পর্যায়ে। ইরান বিকল্প পন্থায় নিষেধাজ্ঞা মোকাবেলা করেছে এবং যে সমস্ত অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই সমস্ত কর্মসূচি ঠিকই পালন করেছে, এগিয়ে নিয়ে গেছে। যেমন ধরুন পরমাণু কর্মসূচি, ইরানের পরমাণু কর্মসূচি কিন্তু ঠেকে নেই, বরং অনেক বেশি এগিয়েছে, সেটা সব ধরনের রিপোর্ট থেকে পরিষ্কার। অথচ নিষেধাজ্ঞা কিন্তু এই পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে। এমনি ভাবে নানান রকমের প্রজেক্ট প্রকল্প ইরান বাস্তবায়ন করেছে, আবার অবশ্যই তার তেল বিক্রি তার অর্থনীতি ঠিক রাখতে হয়েছে। তার মানে বিকল্প নানান রকমের ব্যবস্থা ইরান তার মতো করে বের করে দিয়েছে। ঠিক একইভাবে অন্য দেশগুলো যদি এই কাজ করে তাহলে তারাও পারবে এবং তখন সংখ্যা দাঁড়াবে অনেক। অনেকগুলো দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা যখন বিকল্প ভাবে ঐক্যবদ্ধ হয়ে নিজেরা যদি লেনদেন করে, নিজেদের ভেতরে যদি সম্পর্ক বাড়ায় নিজেরা, তাহলে কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে যাবে। সর্বোচ্চ নেতা একথাটাই বলতে চেয়েছে। আমি মনে করি যে হয়তো বিশ্ব সেদিকে এগিয়ে যাচ্ছেও।
তো জনাব সিরাজুল ইসলাম, আজকের এই বিশ্লেষণে অংশ নেয় আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের শীর্ষ খবরটি নন্দীগ্রামের ময়দানে তৃণমূল বিজেপি বাগযুদ্ধ সম্পর্কিত। দৈনিকটি লিখেছে, নন্দীগ্রামে 2007 সালের 14 মার্চ গ্রামবাসীদের নিহত হওয়া নিয়ে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ অব্যাহত। নন্দীগ্রামে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা দেন মঙ্গলবার সকালে। নন্দীগ্রামে তৃণমূলের সভা হয় মঙ্গলবারই। 14 মার্চকে বাংলার ইতিহাসে কালো দিন বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার টুইট করে এমনটাই দাবি করেছেন তিনি। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালালো এনআইএ, এই শিরোনামে সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, 7 সকালে জম্মু ও কাশ্মীর জুড়ে অভিযানে নেমে পড়ল এনআইএ। জঙ্গিদের আর্থিক সহায়তার অভিযোগের তদন্তে সোপিয়ান, পুলওয়ামা, অনন্তনাগ ও কুলগামের বেশ কয়েকটি স্থানে আজ আচমকা হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এনআইএ সূত্রের খবর, অধিকাংশ জামায়াতে ইসলামী নেতাদের বাড়িতেই আজ অভিযান চলছে। এছাড়াও কাশ্মীরের অন্যতম বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আন্দ রাবির বাড়িতে ইতোমধ্যেই তল্লাশি চালিয়েছে এনআইএ। ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুকুল রায়। তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আগে সিঙ্গল বেঞ্চে মামলা করতে হবে, তারপর ডিভিশন বেঞ্চ শুনবে। ইতিপূর্বে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথমে নালিশ করেছিলেন শুভেন্দুরা, কিন্তু দীর্ঘ শুনানি শেষে স্পিকার জানান মুকুল রায় বিজেপিতেই আছেন, তিনি যে দলত্যাগ করেছেন এমন কোনো প্রমাণ মেলেনি। খবরটি পূবের কলমে প্রকাশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আশরাফুর রহমান।
আজ আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল ক্ষতস্থানে হাড্ডি রেখেছে। গল্পটি এরকম, প্রাচীনকালে এক কসাই ছিল, চাপাতি দিয়ে মাংস কাটার সময় হাতে আঘাত পেল সে। হাত থেকে তার রক্ত প্রবাহিত হতে লাগল। এ অবস্থা দেখে প্রতিবেশীরা জড়ো হল এবং কসাইয়ের হাত থেকে রক্তক্ষরণ বন্ধ করতে কাপড় দিয়ে তার হাত পেঁচিয়ে দিল। তারপর তাকে নিয়ে গেল ওই শহরের চিকিৎসকের কাছে।
হেকিমের কাছে নিয়ে যাওয়ার পর হেকিম রক্তক্ষরণ বন্ধ করতে ওষুধ দিল। হেকিম যখন কষাইয়ের জখম হওয়া হাত বাঁধতে গেল, তখন বুঝতে পারল যে ওই জখমের স্থানে এক টুকরো ছোট্ট হাড্ডি আছে। সুতরাং হেকিম ওই হাড্ডির টুকরো বের করে এনে তারপর জখমের জায়গাটা বাঁধতে চাইল। কিন্তু কি মনে করে আবার হেকিম ওই হাড্ডির টুকরোটি জখমের স্থানে রেখেই পট্টি বেঁধে দিল। ব্যান্ডেজ করার পর হেকিম কষাইয়ের দিকে তাকিয়ে বলল, তোমার জখম কিন্তু অনেক গভীর, একদিন পরপর আমার কাছে এসো, ব্যান্ডেজ করে দেব। তারপর থেকে কষাই নিয়মিত হেকিমের কাছে আসতে লাগলো। তারপর কি হলো সেই গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর।
কোন কসাই নিয়মিত হেকিমের কাছে একদিন পরপর যেতে লাগল। একটু মাংস আর কিছু টাকা নিয়ে যেত হেকিমকে দেওয়ার জন্য। হেকিমও নিয়মিত তার হাতের জখমে ব্যান্ডেজ করে দিত। এভাবে কেটে গেল কিছুদিন, কিন্তু কসাইয়ের হাতের কোনো উন্নতিই হলো না। এরই মাঝে একদিন হেকিম অপর এক রোগীর চিকিৎসার জন্য শহরের বাইরে সফরে যেতে বাধ্য হল। ওই সফরে তার কয়েকদিন লেগে গেল। এই ফাঁকে হেকিমের ছেলে বাবার পরিবর্তে রোগী দেখতে লাগল। বাবার চিকিৎসা দেখে দেখে সেও কিছুটা শিখেছিল, সেই বিদ্যা দিয়ে সাধারণ রোগীদের সেবা দিতে লাগলো ছেলে। তো কসাই নিত্যদিনের মতো সেদিনও হেকিমের জন্য কিছু মাংস আর টাকা নিয়ে গেল।
হেকিমের ছেলে বাবার মতোই কসাইয়ের ব্যান্ডেজ খুলে ক্ষতস্থানটাকে জীবাণুমুক্ত করল। হঠাৎ সে দেখতে পেল ছোট্ট একটু হাড্ডি জখমের স্থানে পড়ে আছে। খুব সতর্কতার সঙ্গে সে হাড্ডিটাকে বের করে এনে তারপর ব্যান্ডেজ করে দিল। তার পরের দিন কসাই যখন হেকিমের ছেলের সঙ্গে দেখা করতে এলো, বেশ হাসি খুশি মনে হলো তাকে। হেকিমের ছেলেকে বলল, অনেক অনেক ধন্যবাদ, তুমি তো তোমার বাবার চেয়েও ভালো চিকিৎসা করো, এই দুই দিনে আমার হাত মোটামুটি ভালো হয়ে গেছে। হেকিমের ছেলে আরও একবার কসাইয়ের জখমের স্থানটা জীবাণুমুক্ত করল এবং ব্যান্ডেজ করে দিল। তারপরের কাহিনী শুনব একটু পরেই, সঙ্গেই আছেন এই প্রত্যাশা রইল।
হেকিমের ছেলে আরও একবার কসাইয়ের জখমের স্থানটা জীবাণুমুক্ত করল এবং ব্যান্ডেজ করে দিয়ে বলল, ইনশাল্লাহ দুই একদিনের মধ্যেই তোমার হাতের জখম ভালো হয়ে যাবে, আশা করি আমার কাছে আর আসতে হবে না তোমার। এরই মাঝে হেকিমের সফর শেষ হয়ে এলো এবং এক রাতে সফরের ক্লান্তি নিয়ে বাসায় ফিরে এলো। হেকিমের স্ত্রী খাবারের আয়োজন করল, কিন্তু যেখানে সব সময় মাংস দিয়ে খাওয়া হতো সেখানে স্ত্রী লাউ বেগুনের তরকারি দিল, তাও আবার মাংস ছাড়া রান্না করা। হেকিম জামার হাতা গুটিয়ে একটা চামচ নিল এবং তার প্লেটের খাবার উল্টে পাল্টে দেখল, কিন্তু কোনোভাবেই এক টুকরো মাংস খুঁজে পেল না।
হেকিম এবার তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বউ খাবারে মাংস নেই কেন? স্ত্রী বলল, তুমি ছিলে না তো, মাংস আসবে কোত্থেকে? ছেলেও ছিল মহাব্যস্ত, সময়ই তো করতে পারেনি যে কসাইয়ের দোকানে যাবে মাংস কিনতে। হেকিম ছেলের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, মাংস কিনতে যাবে কেন? কসাই তার হাতের জখমের ব্যান্ডেজ করার জন্য তোমার কাছে আসে না? ছেলে বলল, হ্যাঁ বাবা আসে তো, আমি তার ক্ষতস্থানের ব্যান্ডেজ খুলে আবার বেঁধে দিয়েছি। ওর জখমে দেখলাম এক টুকরো হাড্ডি, ওই হাড্ডিটা বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। তারপর কি হলো তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব যথারীতি এ প্রত্যাশা রইল।
বলছিলাম ছেলে বাবাকে বলল, কসাইয়ের জখমে দেখলাম একটা টুকরো হাড্ডি, ওই হাড্ডিটা বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি খুব ভালো করে জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ করে দিয়েছি বাবা। আজ তো আর ব্যান্ডেজ করতে এলো না, মনে হচ্ছে ওর হাতের ক্ষতটা ভালো হয়ে গেছে। হেকিম দীর্ঘশ্বাস ফেলে তার হাতের উপর থাপ্পড় মেরে বলল, ওর জখমের স্থান থেকে হাড্ডির টুকরোটা বের করে ফেলেছ? তাই বলি কেন আজকে রাতের খাবারে মাংস নেই? ছেলে বলল, বুঝতে পারছি না বাবা, তার মানে কি জখমের স্থানে যে হাড্ডিটা পড়েছিল সেটা বের করে আনা উচিত ছিল না? কিন্তু ওই হাড্ডিটা বের না করলে তো জখমটা ভালো হতো না।
হেকিম এবার ছেলেকে বলল, আমিও তার আঘাতের স্থানে হাড্ডির টুকরোটা দেখেছি, কিন্তু বের করিনি, রেখে দিয়েছি, যাতে এত দ্রুত ওর জখম ভালো না হয়, যার ফলে ওই কষাই তার আহত হাত নিয়ে ব্যান্ডেজ করতে সব সময় আমাদের কাছে আসতো, আর আসার সময় আমাদের জন্য মাংস এবং টাকা নিয়ে আসতো। কিন্তু সেই সুযোগটা তো আর রইল না, কাল থেকে আমাদেরই কসাইয়ের কাছে গিয়ে তাকে টাকা দিতে হবে। সেদিন থেকে যারা কারো উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় কিংবা স্থায়ী সমস্যা তৈরি করে তাদেরকে বলা হয় ক্ষতস্থানে হাড্ডি রেখেছে। তো শ্রোতা বন্ধুরা, প্রবাদের গল্পটি শুনলেন। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সংক্ষিপ্ত দুটি সংবাদ। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার নেতারা পরবর্তী প্রজন্মের পরমাণু শক্তিচালিত সাবমেরিন বিষয়ক পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করেছে। এ বিষয়ে তিন দেশের মধ্যকার চুক্তিকে অকাস চুক্তি বলা হচ্ছে এবং এর অধীনে আমেরিকা ও ব্রিটেনের কাছ থেকে পাঁচটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। তবে আমেরিকার কাছ থেকে প্রথমে অস্ট্রেলিয়া তিনটি সাবমেরিন কিনবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ শাখা দেশীয় প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোনবাহী একটি যুদ্ধজাহাজ চালু করেছে। জাহাজে কামিকাজে ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও থাকবে। ইরানের নৌ শাখার কমান্ডার বলেছেন, শহীদ মাহদাবি নামে এই জাহাজে 300-750 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, সেপেহের 7 ভার্টিক্যাল লঞ্চ ড্রোন, 1300 কিলোমিটার পাল্লার কামিকাজে ড্রোন এবং 5টি হেলিকপ্টার থাকবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে ভিকটিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি, বেলারুশের প্রেসিডেন্টকে ইরানের সর্বোচ্চ নেতা। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে তথ্যমন্ত্রীর আশাবাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো সংলাপে যাবে না বলে জানিয়ে দিল বিএনপি। এবং বাংলার মানুষ তৃণমূলকে বহিষ্কার করবে রাজ্য থেকে, এমপি শামিক লাহিড়ির মন্তব্য। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।